করিন্থীয়দের কাছে পৌলের প্রথম চিঠি,
প্রথম অধ্যায়।
শুভেচ্ছা। ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যীশুর একজন প্রেরিত হিসাবে যাকে ডাকা হয়েছে, আমি সেই পৌল। আমি আর ভাই সস্থিনী করিন্থ শহরে ঈশ্বরের মণ্ডলীর লোকদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে লিখছি। খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হবার মধ্য দিয়ে ঈশ্বর তাঁর নিজের উদ্দেশ্যে তোমাদের আলাদা করে রেখেছেন এবং তাঁর নিজের লোক হবার জন্য ডেকেছেন। তোমাদের কাছে এবং আর অন্য সব জায়গায় যারা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে প্রভু বলে স্বীকার করে, তাদের কাছে আমরা এই চিঠি লিখছি। তিনি তাদেরও প্রভু, আমাদেরও প্রভু। আমাদের পিতা ঈশ্বর আর প্রভু যীশু খ্রিস্ট তোমাদের আশীর্বাদ ও শান্তি দান করুন। আমি সবসময় তোমাদের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, কারণ খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দয়া পেয়েছ। সেই দয়া এই যে, তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে সব দিক থেকে, অর্থাৎ সবকিছু বলবার ক্ষমতায় ও জ্ঞানে বেড়ে উঠেছ। কারণ খ্রিস্টের সম্বন্ধে আমাদের সাক্ষ্য তোমাদের অন্তরে গাঁথা হয়ে আছে। সেই জন্যই যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রকাশিত হবার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছ, তখন ঈশ্বরের দেওয়া কোন দানের অভাব তোমাদের হচ্ছে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টই শেষ পর্যন্ত তোমাদের স্থির রাখবেন, যার ফলে তিনি আসবার দিনে তোমরা সব রকম নিন্দার বাইরে থাকবে। ঈশ্বর বিশ্বাসযোগ্য, তিনিই তোমাদের ডেকেছেন যেন তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট ও তোমাদের মধ্যে যোগাযোগ সম্বন্ধ থাকে।
মণ্ডলীতে দলাদলি। ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের হয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে তোমরা সকলে এক হও। তোমাদের মধ্যে কোনো দলাদলি না থাকুক, বরং তোমরা এক মন ও এক মত হও। আমার ভাইয়েরা, তোমাদের সম্বন্ধে ক্লোয়ির বাড়ির লোকদের কাছে এই খবর পেলাম যে তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ রয়েছে। আমি এই কথা বলতে চাইছি যে তোমাদের মধ্যে কেউ বলে আমি পৌলের দলের, কেউ বলে আমি আপোল্লোর দলের, কেউ বলে আমি পিতরের দলের, আবার কেউ বলে আমি খ্রিস্টের দলের। কিন্তু খ্রিস্টকে কি ভাগ করা হয়েছে? পৌলকে কি তোমাদের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল? তোমরা কি পৌলের নামে বাপতিস্ম গ্রহণ করেছ? আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ক্রিস আর গাইয় ছাড়া তোমাদের আর কাউকেই আমি বাপতিস্ম দিইনি, যাতে কেউ বলতে না পারে যে তোমরা আমার নামে বাপতিস্ম গ্রহণ করেছ। অবশ্য স্তিফানের পরিবারের লোকদেরও আমি বাপতিস্ম দিয়েছি, কিন্তু তাছাড়া আর কাউকে বাপতিস্ম দিয়েছি বলে আমার মনে পড়ে না। খ্রিস্ট আমাকে বাপতিস্ম দিতে পাঠাননি, বরং সুখবর প্রচার করবার জন্যই পাঠিয়েছেন। সেই সুখবর তিনি আমাকে জাগতিক জ্ঞানের ভাষায় প্রচার করতে পাঠাননি, যেন খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু শক্তিহীন হয়ে না পড়ে।
খ্রিস্টই ঈশ্বরের জ্ঞান ও শক্তি। যারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা যারা পাপ থেকে উদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে তা ঈশ্বরের শক্তি। পবিত্র শাস্ত্রে লেখা আছে, আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধি বিফল করব। কিন্তু জ্ঞানী লোক কোথায়, পণ্ডিত লোকই বা কোথায়? আর যার তর্ক করবার ক্ষমতা আছে, এই যুগের সেরকম লোকই বা কোথায়? এই জগতের জ্ঞান যে কেবল মূর্খতা, তা কি ঈশ্বর দেখাননি? ঈশ্বর তাঁর নিজের জ্ঞানে স্থির করেছেন বলেই জগৎ তাঁর নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারেনি। এই জন্য সুখবরের মূর্খতা দিয়ে পাপ থেকে বিশ্বাসীদের উদ্ধার করা ঈশ্বর ভালো মনে করলেন। যিহুদিরা চিহ্ন হিসাবে আশ্চর্য কাজ দেখতে চায়, গ্রীকেরা জ্ঞানের খোঁজ করে, কিন্তু আমরা সেই ক্রুশে দেওয়া খ্রিস্টের কথা প্রচার করি। সেই কথা যিহুদিদের কাছে একটা বাধা আর অযিহুদিদের কাছে মূর্খতা, কিন্তু যিহুদি হোক আর গ্রীকই হোক, ঈশ্বর যাদের ডেকেছেন তাদের কাছে সেই খ্রিস্ট ঈশ্বরের শক্তি আর ঈশ্বরের জ্ঞান। ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশি জ্ঞানপূর্ণ, আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিপূর্ণ। ভাইয়েরা, তোমাদের যখন ডাকা হয়েছিল তখন তোমরা কি রকমের লোক ছিলে সেই কথা ভেবে দেখো। মানুষের বিচারে তোমাদের মধ্যে অনেকেই যে জ্ঞানী বা ক্ষমতাশালী বা উঁচু বংশের তা নয়, কিন্তু জগৎ যাদের মূর্খ মনে করে ঈশ্বর তাদেরই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। জগৎ যাদের দুর্বল মনে করে ঈশ্বর তাদেরই বেছে নিয়েছেন যেন বলবানেরা লজ্জা পায়। জগৎ যাদের নীচ ও তুচ্ছ মনে করে, এমনকি জগতের চোখে যারা কিছুই নয়, ঈশ্বর তাদেরই বেছে নিয়েছেন যেন ক্ষমতাশালী লোকদের তিনি ক্ষমতা শূন্য করতে পারেন। তিনি ঐসব লোকদের বেছে নিয়েছেন যেন তাঁর সামনে কোনো মানুষ গর্ব করতে না পারে। খ্রিস্ট যিশুর সঙ্গে তোমরা যে যুক্ত আছো তা ঈশ্বর থেকেই হয়েছে। যিশু খ্রিস্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, অর্থাৎ তিনি আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি। এই জন্য পবিত্র শাস্ত্রের কথা মতো যে গর্ব করে সে প্রভুকে নিয়েই গর্ব করুক।
দ্বিতীয় অধ্যায়।
ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করিনি বা খুব জ্ঞানী লোকের মতো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম তোমাদের কাছে থাকবার সময় আমি যীশুখ্রিস্টকে, অর্থাৎ ক্রুশে দেওয়া যীশুখ্রিস্টকে জানা ছাড়া আর কিছুই জানব না। যখন তোমাদের কাছে ছিলাম তখন আমি নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুবই কাঁপতাম। আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকদের ভাসিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তিতর্ক ছিল না, বরং পবিত্র আত্মার শক্তি তাতে দেখা গিয়েছিল, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপর নির্ভর না করে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করে।
পবিত্র আত্মার দেওয়া জ্ঞান। যারা খ্রিস্টীয় জীবনে অনেকখানি এগিয়ে গেছে তাদের কাছে অবশ্য আমরা জ্ঞানের কথা বলি, কিন্তু সেই জ্ঞান এই জগতের নয়, কিংবা এই জগতের নেতাদেরও নয় যারা ক্ষমতাশূন্য হয়ে পড়েছে। আসলে আমরা ঈশ্বরের জ্ঞানপূর্ণ গুপ্ত উদ্দেশ্যের কথাই বলি। সেই উদ্দেশ্য লুকানো ছিল এবং জগৎ সৃষ্টির আগেই ঈশ্বর তা স্থির করে রেখেছিলেন যেন আমরা তার মহিমার ভাগী হতে পারি। এই জগতের নেতাদের মধ্যে কেউই তা বোঝেনি। যদি তা বুঝত তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশে দিত না। কিন্তু পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখেও দেখেনি, কানেও শোনেনি এবং মনেও ভাবেনি, কিন্তু ঈশ্বর তার আত্মার মধ্য দিয়ে সেগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন। কারণ পবিত্র আত্মার অজানা কিছুই নেই, এমনকি তিনি ঈশ্বরের গভীর চিন্তার বিষয়েও জানেন। মানুষের মধ্যে এমন কে আছে যে অন্য মানুষের চিন্তার বিষয় জানতে পারে? মানুষের মধ্যে যে আত্মা আছে সেই কেবল তার নিজের চিন্তার বিষয় জানে। সেই রকম ঈশ্বরের আত্মা ছাড়া ঈশ্বরের চিন্তার বিষয় অন্য কেউ জানতে পারে না। আমরা জগতের আত্মাকে পাইনি, বরং ঈশ্বরের কাছ থেকে তার আত্মাকে পেয়েছি। যেন ঈশ্বর আমাদের যেসব দান দিয়েছেন তা বুঝতে পারি, আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যেসব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পেয়েই বলি। পবিত্র আত্মার শিক্ষা বুঝাবার জন্য আমরা তারই দেওয়া কথা ব্যবহার করি, যার মধ্যে ঈশ্বরের আত্মা নেই, সে ঈশ্বরের আত্মার কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পবিত্র আত্মা শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না। যে লোক পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে সে সবকিছুই পরীক্ষা করে দেখে, কিন্তু কেউ তাকে পরীক্ষা করে দেখতে পারে না। পবিত্র শাস্ত্রে লেখা আছে, কে প্রভুর মন বুঝতে পেরেছে যে সে তাকে শিক্ষা দিতে পারে? কিন্তু খ্রিস্টের মন আমাদের অন্তরে রয়েছে।
তৃতীয় অধ্যায়।
ঈশ্বরের সেবাকারী। ভাইয়েরা, যারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে সেরকম লোকদের কাছে যেভাবে কথা বলা উচিত আমি তোমাদের কাছে সেভাবে কথা বলতে পারিনি। বরং যারা পাপ স্বভাবের অধীনে আছে তাদের কাছে যেভাবে কথা বলা উচিত সেভাবেই তোমাদের কাছে কথা বলেছিলাম। খ্রিস্টীয় জীবনে তোমরা তো একেবারে শিশুর মতো, তাই তোমাদের কাছে সেভাবেই কথা বলেছিলাম। শক্ত খাবার না দিয়ে আমি তোমাদের দুধ খেতে দিয়েছিলাম, কারণ তখন তোমরা সেই শক্ত খাবার গ্রহণ করবার অবস্থায় ছিলে না, আর এখনো তোমরা সেই অবস্থায় নেই, কারণ তোমরা এখনো পাপ স্বভাবের অধীনে আছো। তোমাদের মধ্যে যখন হিংসা আর ঝগড়া বিবাদ লেগেই আছে তখন কি তোমরা পাপ স্বভাবের অধীন নও? আর তোমাদের চালচলন কি একেবারে জগতের লোকদের মতোই নয়? তোমাদের মধ্যে যখন একজন বলে সে পৌলের দলের এবং আরেকজন বলে সে আপোল্লোর দলের, তখন তোমরা কি একেবারে জগতের লোকদের মতো নও? আপোল্লো কে আর পৌলি বাকে? আমরা তো সেবাকারী মাত্র, যাদের মধ্য দিয়ে তোমরা বিশ্বাসের পথে এসেছ। প্রভুই আমাদের প্রত্যেককে যার যার কাজ দিয়েছেন। আমি বীজ লাগিয়েছিলাম, আপোল্লো তাতে জল দিয়েছিলেন, কিন্তু ঈশ্বরই তা বাড়িয়ে তুলেছিলেন। সেই জন্য যে বীজ লাগায় বা যে তাতে জল দেয় সে কিছুই নয়, কিন্তু ঈশ্বর যিনি বাড়িয়ে তোলেন তিনি সব। যে বীজ লাগায় আর যে জল দেয় তাদের উদ্দেশ্য একই, কিন্তু প্রত্যেকে যার যার পরিশ্রম হিসাবে ফল পাবে, কারণ আমরা দুজনই ঈশ্বরের সঙ্গে কাজ করছি। তোমরা ঈশ্বরেরই ক্ষেত, ঈশ্বরেরই তৈরি দালান। ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া আমি পেয়েছি তার দ্বারাই ওস্তাদ রাজমিস্ত্রির মতো আমি ভিত্তি গেঁথেছি, আর তার উপরে অন্যেরা দালান তৈরি করছে। কিন্তু কে কিভাবে তৈরি করছে সেই বিষয়ে সে সাবধান হোক। যে ভিত্তি আগেই গাঁথা হয়ে গেছে সেটা ছাড়া আর কোনো ভিত্তি কেউ গাঁথতে পারে না। যীশু খ্রিস্টই হলেন সেই ভিত্তি। সেই ভিত্তির উপরে সোনা রূপা দামি পাথর কাঠ খড় বা বিচালি দিয়ে যদি লোকে গড়ে তোলে তবে কে কিরকম কাজ করেছে তা ভালো করে দেখা যাবে। বিচারের দিনেই তা প্রকাশিত হবে, কারণ সেই দিনের প্রকাশ আগুনের মধ্য দিয়েই হবে। কার কাজ কিরকম তা আগুনই যাচাই করবে। যে যা গড়ে তুলেছে তা যদি টিকে থাকে তবে সে পুরস্কার পাবে, আর যদি তা পুড়ে যায় তবে সে তার পুরস্কার হারাবে। অবশ্য সে নিজে উদ্ধার পাবে, কিন্তু তার অবস্থা এমন লোকের মতো হবে যে আগুনের মধ্য দিয়ে পার হয়ে এসেছে। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর আর ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের থাকবার ঘর নষ্ট করে তবে ঈশ্বরও তাকে নষ্ট করবেন, কারণ তাঁর থাকবার ঘর পবিত্র আর তোমরাই সেই ঘর। তোমরা কেউ নিজেকে ফাঁকি দিও না। তোমাদের মধ্যে যদি কেউ এই জগতের দিক থেকে নিজেকে জ্ঞানী মনে করে তবে সে মূর্খ হোক, যেন সে সত্যিকারের জ্ঞানী হতে পারে। কারণ ঈশ্বরের চোখে এই জগতের জ্ঞান কেবল মূর্খতা। পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর জ্ঞানীদের তাদের ছল চাতুরিতে ধরেন। আবার লেখা আছে, জ্ঞানীদের সমস্ত চিন্তাই যে নিষ্ফল তা প্রভু জানেন। সেই জন্য তোমরা কেউ যেন কোনো মানুষকে নিয়ে গর্ব না করো, কারণ সবই তো তোমাদের। পৌল, আপোল্ল, পিতর, এই জগৎ, জীবন, মৃত্যু, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছু সবই তোমাদের। তোমরা খ্রিস্টের আর খ্রিস্ট ঈশ্বরের।
চতুর্থ অধ্যায়।
খ্রিস্টের প্রেরিত। লোকে আমাদের মনে করুক যে আমরা খ্রিস্টের সেবাকারী, এবং আমাদের উপর ঈশ্বরের গোপন সত্য জানাবার ভার দেওয়া হয়েছে। যাদের উপর ভার দেওয়া হয়েছে তাদের দেখাতে হবে যে তারা বিশ্বাসযোগ্য। আমার বিচার তোমরাই করো কিংবা অন্য কোনো মানুষেই করে, তাতে আমার কিছু যায় আসে না। এমনকি আমিও আমার নিজের বিচার করি না, আমার বিবেক পরিষ্কার, কিন্তু তাতে এটা প্রমাণ হচ্ছে না যে আমি নির্দোষ। প্রভুই আমার বিচার করেন। সেই জন্য প্রভু আসবার আগে, অর্থাৎ সেই ঠিক করার সময়ের আগে, তোমরা কোনো কিছুরই দোষ ধরতে যেও না। অন্ধকারে যা লুকানো আছে তিনি তখন তা আলোতে আনবেন, এবং মানুষের অন্তরের গোপন উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন। সেই সময় ঈশ্বরের কাছ থেকেই যে যার পাওনা প্রশংসা পাবে। ভাইয়েরা, তোমাদের উপকারের জন্য আমি আমার নিজের আর আপোল্লোর উদাহরণ দিয়ে এই সব কথা বললাম, যেন তোমরা আমাদের কাছ থেকে শিখতে পারো যে পবিত্র শাস্ত্রে যা লেখা আছে তার বাইরে যেতে নেই। তাহলে তোমরা একজনকে ফেলে আর একজনকে নিয়ে অহংকারে ফুলে উঠবে না। তুমি যে অন্যদের চেয়ে বিশেষ কিছু তা তো কেউ মনে করে না। তোমার এমন কি আছে যা তুমি দান হিসাবে পাওনি? আর যদি তুমি তা পেয়েই থাকো, তবে পাওনি বলে কেন গর্ব করছো? তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আগেই সব কিছু পেয়ে গেছো, আগেই ধনী হয়েছো, আর আমাদের বাদ দিয়েই রাজা হয়ে বসে আছো। অবশ্য তোমরা রাজা হলে ভালোই হতো, তাহলে আমরাও তোমাদের সঙ্গে রাজা হতে পারতাম। মেরে ফেলা হবে বলে যাদের মিছিলের শেষে রাখা হয়, আমার মনে হয় ঈশ্বর আমাদের, অর্থাৎ প্রেরিতদের, ঠিক তেমনি সকলের শেষে রেখেছেন। আমরা সারা জগতের কাছে, অর্থাৎ স্বর্গদূত আর লোকদের কাছে, যেন ঠাট্টার পাত্র হয়েছি। আমরা খ্রিস্টের জন্য মূর্খ হয়েছি, আর তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে বুদ্ধিমান হয়েছ। আমরা দুর্বল কিন্তু তোমরা বলবান। তোমরা অনেক সম্মান পেয়েছ আর আমরা অসম্মান পেয়েছি। এই মুহূর্ত পর্যন্ত আমরা খিদে আর পিপাসায় কষ্ট পাচ্ছি, আমাদের পরনে ছেঁড়া কাপড়, আমাদের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করা হচ্ছে, আমাদের ঘর বাড়ি নেই, আমরা নিজের হাতে কঠিন পরিশ্রম করছি। যখন লোকে আমাদের গালাগালি দেয় তখন আমরা তাদের মঙ্গল কামনা করি, যখন তারা আমাদের কষ্ট দেয় তখন আমরা তা সহ্য করি, যখন তারা আমাদের নিন্দা করে তখন নম্রভাবে আমরা তাদের উত্তর দিই। এখনো পর্যন্ত আমরা জগতের আবর্জনার মতো দুনিয়ার জঞ্জাল হয়েই রয়েছি। আমি তোমাদের লজ্জা দেবার জন্য এসব লিখছি না, বরং আমার প্রিয় সন্তান হিসাবে সাবধান করবার জন্যই লিখছি। খ্রিস্টের বিষয়ে শিক্ষা দেবার লোক হয়তো তোমাদের অনেক হতে পারে, কিন্তু পিতা তোমাদের অনেক নেই। আমি সুখবরের মধ্য দিয়ে খ্রিস্টীয় জীবনে তোমাদের পিতা হয়েছি। সেই জন্যই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, আমি যা করি তোমরাও তাই করো। আর এই জন্যই আমি তিমোথিওকে তোমাদের কাছে পাঠিয়েছি। বিশ্বাসী হিসাবে তিনি আমার প্রিয় আর বিশ্বস্ত সন্তান। যিশুর সঙ্গে যুক্ত হয়ে আমার চালচলন কি রকম তিনি তা তোমাদের মনে করিয়ে দেবেন। প্রত্যেক জায়গার প্রত্যেক মণ্ডলীতে আমি সেই একই রকম চালচলনের বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। আমি তোমাদের কাছে আসব না মনে করে তোমাদের মধ্যে কেউ কেউ অহংকারে ফুলে উঠেছে, কিন্তু প্রভুর ইচ্ছা হলে আমি শীঘ্রই তোমাদের কাছে আসব। যারা অহংকারে ফুলে উঠেছে তাদের কথাবার্তা শুনতে আসব না, কিন্তু তাদের শক্তি কতখানি তা দেখতে আসব। ঈশ্বরের রাজ্য তো কথার ব্যাপার নয়, তা শক্তির ব্যাপার। তোমাদের ইচ্ছা কি? আমি তোমাদের কাছে কি নিয়ে আসব? বেদ না ভালোবাসা আর শান্ত ভাব?
পঞ্চম অধ্যায়।
দোষী ভাইয়ের শাসন। শোনা যাচ্ছে তোমাদের মধ্যে ব্যভিচারের পাপ আছে, আর সেই ব্যভিচার এমন জঘন্য রকমের যে অজিহুদিরা পর্যন্ত তা করে না। এমন কি একজন তার সৎমাকে নিজের স্ত্রীর মতো করে রেখেছে, আর এর পরেও তোমরা অহংকার করছ। এর চেয়ে তোমাদের কি দুঃখ করা এবং যে এই কাজ করেছে তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া উচিত ছিল না? আমি দেহে উপস্থিত না থাকলেও আত্মায় তোমাদের সঙ্গে আছি। যে এইরকম কাজ করেছে উপস্থিত থাকা লোকের মতোই আমি তার বিচার আগেই করে রেখেছি। আমার বিচার এই যে, আমাদের প্রভু যীশুর নামে যখন তোমরা এক জায়গায় হবে আর আমিও আত্মায় তোমাদের সঙ্গে থাকব এবং প্রভু যীশুর শক্তি আমাদের উপর থাকবে, তখন সেই লোককে শয়তানের হাতে দিয়ে দিতে হবে যেন তার দেহ ধ্বংস হয় কিন্তু আত্মা প্রভু যীশুর আসবার দিনে উদ্ধার পায়। গর্ব করা তোমাদের পক্ষে মোটেই ভালো নয়। তোমরা কি জানো না যে একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে? তোমাদের মধ্য থেকে সেই পুরানো খামি ফেলে দাও যেন তোমরা একটা নতুন খামিহীন ময়দার তাল হয়ে উঠতে পারো, আর আসলেও তোমরা তাই। আমাদের উদ্ধার পর্বের মেষ শিশু খ্রিস্টকে উৎসর্গ করা হয়েছে, সেজন্য পুরানো খামি অর্থাৎ হিংসা ও মন্দ দিয়ে নয়, বরং এসো আমরা খামিহীন রুটি অর্থাৎ সরলতা ও সত্য দিয়ে পর্বটা পালন করি। আমার চিঠিতে আমি তোমাদের কাছে লিখেছিলাম তোমরা যেন খারাপ চরিত্রের লোকদের সঙ্গে মেলামেশা না করো। এই জগতের খারাপ চরিত্র, লোভী, জোচ্চোর বা যারা প্রতিমা পূজা করে তাদের কথা অবশ্য আমি বলিনি, কারণ তাহলে তোমাদের তো এই জগতের বাইরে চলে যেতে হয়। আসলে আমি যা লিখেছিলাম তার অর্থ এই, যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে অথচ সে খারাপ চরিত্রের লোক, লোভী, প্রতিমা পূজা করে, অন্যের নিন্দা করে, মাতাল বা জোচ্চোর, তবে তার সঙ্গে মেলামেশা করো না, এমনকি তার সঙ্গে খাওয়া দাওয়াও করো না। মণ্ডলীর বাইরের লোকদের বিচার করবার জন্য আমার কি দায় পড়েছে? কিন্তু মণ্ডলীর ভিতরের লোকদের বিচার করা কি তোমাদেরই উচিত নয়? যারা বাইরের তাদের বিচার ঈশ্বরই করবেন। পবিত্র শাস্ত্রের কথা মতো তোমাদের মধ্য থেকে সেই খারাপ লোককে বের করে দাও।
ষষ্ঠ অধ্যায়।
বিশ্বাসীদের মধ্যে মামলা মকদ্দমা। তোমাদের মধ্যে কারো যদি কোন বিশ্বাসী ভাইয়ের বিরুদ্ধে নালিশ করবার কোন কারণ থাকে, তবে সে কোন সাহসে ঈশ্বরের লোকদের কাছে না গিয়ে যারা ঈশ্বরের নয় তাদের কাছে গিয়ে বিচার চায়? তোমরা কি জানো না যে ঈশ্বরের লোকেরাই জগতের বিচার করবে? যখন তোমরা জগতের বিচার করবে তখন তোমরা কি সামান্য বিষয়ের বিচার করতে পারো না? তোমরা কি জানো না আমরা স্বর্গদূতদেরও বিচার করব? তাই যদি হয় তবে এই জগতের বিষয় তো সামান্য কথা। যদি তোমাদের এই রকম কোন নালিশ থাকে তবে যারা মণ্ডলীর লোক নয় তাদেরই কি তোমরা বিচারক হবার জন্য ঠিক করে থাকো? তোমাদের লজ্জা দেবার জন্য আমি এই কথা বলছি। তোমাদের মধ্যে সত্যি কি এমন কোন জ্ঞানী লোক নেই যে ভাইদের মধ্যে গোলমালের মীমাংসা করে দিতে পারে? তার বদলে ভাই কিনা ভাইয়ের বিরুদ্ধে আদালতে যায়, আর তাও আবার অবিশ্বাসীদের সামনে। আসলে তোমরা যে একে অন্যের বিরুদ্ধে মামলা মকদ্দমা করছ, তাতে এটাই প্রমাণ হচ্ছে যে তোমরা হেরে গেছ। তার চেয়ে বরং অন্যায় সহ্য করো না কেন, ঠকে যাও না কেন, তার বদলে তোমরাই অন্যায় করছ, তোমরাই ঠকাচ্ছ, আর তা তোমাদের ভাইদের প্রতিই করছ। যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না তা কি তোমরা জানো না? তোমরা ভুল করো না, যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষেরা পুরুষের সঙ্গে ব্যভিচার করে, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে এবং যারা জোচ্চোর, তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। তোমাদের মধ্যে কেউ কেউ সেই রকমই ছিলে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আর আমাদের ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে তোমাদের ধুয়ে পরিষ্কার করা হয়েছে, ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হয়েছে এবং নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে।
ব্যভিচার সম্বন্ধে একথা বলা হয়েছে, কোনো কিছুই আমার পক্ষে অনুচিত নয়। তা ঠিক, তবে সবকিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোনো কিছুই আমার পক্ষে অনুচিত নয় বটে, কিন্তু আমি কোনো কিছুরই দাস হব না। আবার একথাও বলা হয়েছে, খাবার পেটের জন্য আর পেট খাবারের জন্য। বেশ ভালো কথা, কিন্তু এই দুটাই একদিন ঈশ্বর বাতিল করে দেবেন। দেহ ব্যভিচার করবার জন্য নয়, বরং তা প্রভুরই জন্য আর প্রভু দেহের জন্য। ঈশ্বর তাঁর শক্তির দ্বারা প্রভুকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং তিনি আমাদেরও জীবিত করবেন। তোমরা কি জানো না যে তোমাদের দেহ খ্রিস্টের দেহের অংশ? তাহলে আমি কি খ্রিস্টের দেহের অংশ নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করব? কখনো না। তোমরা কি জানো না, বেশ্যার সঙ্গে যে যুক্ত হয় সে তার সঙ্গে এক দেহ হয়? কারণ শাস্ত্রে লেখা আছে, তারা দুজন এক দেহ হবে। কিন্তু যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয় সে তার সঙ্গে আত্মাতে এক হয়। সমস্ত রকম ব্যভিচার থেকে পালিয়ে যাও। মানুষ অন্য যেসব পাপ করে তা তার দেহের বাইরেই করে, কিন্তু যে ব্যভিচার করে সে নিজের দেহের বিরুদ্ধেই পাপ করে। তোমরা কি জানো না, তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ, সেই পবিত্র আত্মার থাকবার ঘরই হল তোমাদের দেহ? তোমরা তোমাদের নিজেদের নও, অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে। তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার করো।
সপ্তম অধ্যায়,
বিয়ের সম্বন্ধে। তোমরা আমাকে যে সব বিষয় সম্বন্ধে লিখেছ এবার তার উত্তর দিচ্ছি। যদি কেউ বিয়ে না করে তবে সে ভালোই করে, কিন্তু চারদিকে অনেক ব্যভিচার হচ্ছে, সেজন্য প্রত্যেক পুরুষের নিজের স্ত্রী থাকুক আর প্রত্যেক স্ত্রীর নিজের স্বামী থাকুক। দেহের দিক থেকে স্ত্রীর যা পাওনা, তার স্বামী তাকে তা দিক, সেইভাবে স্ত্রীও স্বামীকে দিক। স্ত্রীর দেহ শুধু তার একার নয়, তার উপর তার স্বামীরও অধিকার আছে। সেইভাবে স্বামীর দেহ শুধু তার একার নয়, তার উপর তার স্ত্রীরও অধিকার আছে। একে অন্যের সঙ্গে দেহে মিলিত হতে অস্বীকার করো না, তবে কেবল প্রার্থনা করতে সুযোগ পাবার জন্য একমত হয়ে কিছুকাল আলাদা থাকতে পারো, তারপরে আবার একসঙ্গে মিলিত হয়ো, যেন নিজেদের দমনের অভাবে শয়তান তোমাদের পাপের দিকে টানতে না পারে। এই কথা আমি তোমাদের আদেশ দিয়ে বলছি না, বরং অনুমতি দিয়েই বলছি। যদি সবাই আমার মতো হতো, কিন্তু ঈশ্বরের কাছ থেকে এক একজন এক একটা দান পেয়েছে। একজনের দান এক রকম, আবার অন্যজনের দান আর এক রকম। অবিবাহিত আর বিধবাদের আমি বলছি, তারা যদি আমার মতো থাকতে পারে তবে তাদের পক্ষে তা ভালো, কিন্তু যদি তারা নিজেদের দমন করতে না পারে তবে বিয়ে করুক, কারণ দেহের কামনায় জ্বলে পুড়ে মরবার চেয়ে বরং বিয়ে করা অনেক ভালো। যাদের বিয়ে হয়েছে তাদের আমি এই আদেশ দিচ্ছি, অবশ্য আমি দিচ্ছি না, প্রভুই দিচ্ছেন। স্ত্রী যেন স্বামীর কাছ থেকে চলে না যায়, কিন্তু যদি সে চলেই যায় তবে আর বিয়ে না করুক, কিংবা স্বামীর সঙ্গে আবার মিলিত হোক, স্বামীও তার স্ত্রীকে ত্যাগ না করুক। অন্য সবাইকে অবশ্য প্রভু বলছেন না, কিন্তু আমি বলছি, যদি কোনো ভাইয়ের খ্রিস্টে অবিশ্বাসী স্ত্রী থাকে আর সেই স্ত্রী তার সঙ্গে থাকতে রাজি থাকে, তবে সেই স্বামী যেন তাকে ত্যাগ না করে। আবার যদি কোনো স্ত্রীলোকের খ্রিস্টে অবিশ্বাসী স্বামী থাকে আর সেই স্বামী তার সঙ্গে থাকতে রাজি থাকে, তবে সেই স্বামীকে যেন সে ত্যাগ না করে, কারণ স্ত্রীর মধ্য দিয়ে সেই অবিশ্বাসী স্বামী আর স্বামীর মধ্য দিয়ে সেই অবিশ্বাসী স্ত্রী ঈশ্বরের কাছে স্বামী স্ত্রী হিসাবেই গণ্য হয়। তা না হলে তোমাদের ছেলে মেয়েরা তো অশুচি হতো, কিন্তু আসলে ঈশ্বরের কাছে তারা অশুচি নয়। কিন্তু যদি সেই অবিশ্বাসী স্বামী বা স্ত্রী চলে যেতে চায় তবে সে চলে যাক। এই রকম অবস্থায় সেই বিশ্বাসী ভাই বা বোন কোনো বাধা বাধির মধ্যে থাকে না। ঈশ্বর তো আমাদের শান্তিতে থাকবার জন্যই ডেকেছেন। স্ত্রী, তুমি কি করে জানো যে তোমার স্বামীকে তুমি উদ্ধার করতে পারবে না? স্বামী, তুমি কি করে জানো যে তোমার স্ত্রীকে তুমি উদ্ধার করতে পারবে না? প্রভু যাকে যে অবস্থায় রেখেছেন এবং ঈশ্বর যাকে যে জন্য ডেকেছেন সেই অনুসারেই সে চলুক, এই আদেশ আমি সমস্ত মণ্ডলীতে দিয়ে থাকি। কোন সুন্নত করার লোককে কি ডাকা হয়েছে? তবে সে সুন্নতের চিহ্ন মুছে না ফেলুক। কোন সুন্নত না করানোর লোককে কি ডাকা হয়েছে? তবে তার সুন্নত করানো না হোক। সুন্নত করালেই বা কি, আর না করালেই বা কি, ঈশ্বরের আদেশ পালন করাই হল আসল কথা। ঈশ্বর যাকে যে অবস্থায় ডেকেছেন সে সেই অবস্থাতেই থাকুক। তোমাকে যখন ডাকা হয়েছিল তখন কি তুমি কেনা চাকর ছিলে? সেজন্য দুঃখ করো না। অবশ্য যদি স্বাধীন হবার সুযোগ পাও তবে তা গ্রহণ করো। কেনা চাকর থাকা অবস্থায় প্রভু যাকে ডেকেছেন সে প্রভুর দ্বারা স্বাধীন হয়েছে। সেইভাবে যাকে স্বাধীন অবস্থায় ডাকা হয়েছে সে খ্রিস্টের কেনা চাকর হয়েছে। অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে, মানুষের কেনা চাকর হইও না। ভাইয়েরা, ঈশ্বর যাকে যে অবস্থায় ডেকেছেন সে ঈশ্বরের সামনে সেই অবস্থাতেই থাকুক। যাদের বিয়ে হয়নি তাদের জন্য প্রভুর কাছ থেকে কোনো আদেশ আমি পাইনি, তবে ঈশ্বরের দয়াতে যে বিশ্বাসযোগ্য সেই লোকের মতোই আমি আমার মত জানাচ্ছি। এখন খুব দুঃখ কষ্টের সময়, সেই জন্য আমার মনে হয় তোমরা যে যেমন আছো তেমন থাকাই ভালো। তোমার কি স্ত্রী আছে? তবে স্ত্রীকে ত্যাগ করতে চেষ্টা করো না। তোমার কি স্ত্রী নেই? তবে বিয়ে করবার চেষ্টা করো না। কিন্তু বিয়ে যদি তুমি করোই তাতে তোমার কোনো পাপ হয় না। কোনো কুমারী মেয়ে যদি বিয়ে করে তাহলে তারও পাপ হয় না, কিন্তু যারা বিয়ে করে তারা এই সংসারে কষ্ট পাবে, আর আমি এসব থেকে তোমাদের রেহাই দিতে চাইছি। ভাইয়েরা, যে কথা আমি তোমাদের বলতে চাইছি তা এই, সময় খুবই কম, সেজন্য এখন থেকে এমনভাবে চলবার দরকার যে যাদের স্ত্রী আছে তাদের যেন স্ত্রী নেই, যারা দুঃখ করছে তারা যেন দুঃখ করছে না, যারা আনন্দ করছে তারা যেন আনন্দ করছে না, যারা কেনাকাটা করছে তাদের যেন সেই সব জিনিসের উপর অধিকার নেই, যারা জগতের বিষয়ে জড়িত তারা যেন সম্পূর্ণভাবে জড়িত নয়, কারণ এখনকার জগতের চালচলন বাতিল হতে চলেছে। আমি চাই যেন তোমরা ভাবনা চিন্তা থেকে মুক্ত থাকতে পারো। অবিবাহিত লোক প্রভুর বিষয়ে ভাবে, সে চিন্তা করে কিভাবে সে প্রভুকে সন্তুষ্ট করবে। বিবাহিত লোক সংসারের বিষয়ে ভাবে, সে চিন্তা করে কিভাবে সে স্ত্রীকে সন্তুষ্ট করবে। এইভাবে দুই দিকই তাকে টানতে থাকে। অবিবাহিতা মেয়ে প্রভুর বিষয়ে চিন্তা করে যাতে সে দেহে আর অন্তরে প্রভুর হতে পারে, কিন্তু বিবাহিতা স্ত্রীলোক সংসারের বিষয়ে ভাবে, সে চিন্তা করে কেমন করে সে স্বামীকে সন্তুষ্ট করবে। এই কথা আমি তোমাদের মঙ্গলের জন্যই বলছি, আমি তোমাদের ধরা বাধার মধ্যে রাখবার জন্য তা বলছি না, বরং যা উচিত তাতে তোমাদের উৎসাহ দেবার জন্যই বলছি, যেন তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে প্রভুর সেবা করতে পারো। যদি কেউ মনে করে সে তার অবিবাহিতা মেয়ের প্রতি ন্যায় ব্যবহার করছে না, যদি মেয়েটির বিয়ের বয়স পার হয়ে যাবার মতো হয় আর যদি সে তাকে বিয়ে দেবার দরকার মনে করে, তবে নিজের ইচ্ছা মতোই কাজ করুক, মেয়েটির বিয়ে হোক তাতে কোনো পাপ হয় না। কিন্তু যে লোকের মন স্থির, যার উপর কোনো চাপ নেই বলে সে নিজের ইচ্ছা মতোই কাজ করতে পারে, সে যদি তার মেয়েকে অবিবাহিতা রাখবে বলেই ঠিক করে থাকে তবে সে ভালোই করে। তাহলে দেখা যায় যে তার মেয়েকে বিয়ে দেয় সে ভালো করে, আর যে তাকে বিয়ে না দেয় সে আরও ভালো করে। স্বামী যতদিন বেঁচে থাকে ততদিন স্ত্রী তার কাছে বাধা থাকে, কিন্তু যদি স্বামী মারা যায় তবে সে যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারে, অবশ্য সেই লোক যেন প্রভুর হয়। কিন্তু আমার মতে সে যেমন আছে যদি তেমনই থাকে তবে সে আরও সুখী হয়। আমার মনে হয় যে আমি ঈশ্বরের আত্মার মধ্য দিয়েই এই কথা বলছি।
অষ্টম অধ্যায়,
প্রতিমার প্রসাদ সম্বন্ধে। এবার আমি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবারের বিষয়ে বলছি। আমরা জানি আমাদের সকলের জ্ঞান আছে, জ্ঞান মানুষকে অহংকারী করে কিন্তু ভালোবাসা মানুষকে গড়ে তোলে। যে কিছু জানে বলে মনে করে সে যেভাবে জানা উচিত সেইভাবে এখনো জানে না, কিন্তু যে ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তাকে জানেন। এবার প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খাওয়ার বিষয়ে বলছি। আমরা জানি জগতে প্রতিমা আসলে কিছুই নয়, আর ঈশ্বরও মাত্র একজন ছাড়া আর নেই। স্বর্গে হোক বা পৃথিবীতে হোক, দেবদেবী বলে যদি কিছু থেকেই থাকে, অবশ্য দেবতাও অনেক, প্রভুও অনেক, তবুও আমাদের জন্য ঈশ্বর মাত্র একজনই আছেন, তিনি পিতা। তারই কাছ থেকে সবকিছু এসেছে আর তারই জন্য আমরা বেঁচে আছি। আর প্রভুও আমাদের মাত্র একজন, তিনি যীশু খ্রিস্ট। তারই মধ্য দিয়ে সবকিছু এসেছে এবং তারই মধ্য দিয়ে আমরা বেঁচে আছি। এই সব জ্ঞান কিন্তু সকলের নেই। প্রতিমা পূজার অভ্যাস ছিল বলে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার এখনো পর্যন্ত কেউ কেউ সেই হিসাবেই খেয়ে থাকে। তাতে তাদের বিবেক দুর্বল বলে অশুচি হয়। কিন্তু খাবারের দ্বারা আমরা ঈশ্বরের গ্রহণযোগ্য হই না। আমরা যদি না খাই তবে আমাদের কোনো ক্ষতিও হয় না, আর যদি খাই তবে আমাদের কোনো লাভও হয় না। তবে সাবধান, যাদের বিশ্বাস দুর্বল তোমাদের এই স্বাধীনতা তাদের কাছে যেন পাপের কারণ হয়ে না দাঁড়ায়। তোমার তো জ্ঞান আছে, কিন্তু যার বিবেক দুর্বল সে যদি তোমাকে দেবতার মন্দিরে বসে খেতে দেখে, তবে সেও কি প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার খেতে উৎসাহ পাবে না? সেই দুর্বল লোক, সেই ভাই যার জন্য খ্রিস্ট মরেছিলেন, তোমার জ্ঞানের দ্বারাই তার মহা ক্ষতি হয়। এইভাবে তোমরা তোমাদের ভাইদের বিরুদ্ধে পাপ করে যখন তাদের দুর্বল বিবেকে আঘাত দাও, তখন তোমরা আসলে খ্রিস্টের বিরুদ্ধেই পাপ করো। তাই খাবারের জন্য যদি আমার ভাই পাপে পড়ে, তবে আমার ভাই যাতে পাপে না পড়ে সেজন্য আমি মাংস খাওয়াই ছেড়ে দেব।
নবম অধ্যায়,
প্রেরিতদের অধিকার। আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখিনি? প্রভুর জন্য আমি যে কাজ করেছি তোমরা কি তারই ফল নাও? অন্যেরা যদি আমাকে প্রেরিত বলে স্বীকার নাও করে, তবু তোমরা অন্তত তা স্বীকার করবে। তোমরা যে প্রভুর লোক হয়েছ সেটাই আমার প্রেরিত পদের প্রমাণ। যারা আমার দোষ গুণের বিচার করে তাদের কাছে আমার উত্তর এই, আমাদের খাওয়া দাওয়া করবার অধিকার কি নেই? অন্য সব প্রেরিতেরা, প্রভুর ভাইয়েরা আর পিতর যেমন নিজ নিজ স্ত্রীকে নিয়ে প্রচারে বের হন, সেইভাবে খ্রিস্টে বিশ্বাসী স্ত্রীকে নিয়ে প্রচারে বের হবার অধিকার কি আমাদের নেই? বার্নবা আর আমাকেই কি কেবল কাজ করে খেতে হবে? নিজের পয়সা খরচ করে কে সৈনিকের কাজ করে? আঙ্গুর ক্ষেত যে করে সে কি তার ফল খায় না? পশুর পাল যার আছে সে কি তার দুধ খায় না? আমি কি কেবল জাগতিক বুদ্ধিতে এই কথা বলছি? মসির আইনকানুন কি সেই একই কথা বলে না? তাতে লেখা আছে, যে বলদ শস্য মারাই করছে তার মুখে জালতি বেদনা। ঈশ্বর কি কেবল বলদের কথা চিন্তা করেন? আসলে তিনি তো আমাদেরই জন্য এই কথা বলছেন, নয় কি? হ্যাঁ, এ কথা আমাদের জন্যই লেখা হয়েছিল, কারণ যে চাষ করে এবং যে শস্য মারাই করে ফসলের ভাগ পাবার আশা নিয়েই তাদের তা করা উচিত। আমরা যখন তোমাদের মধ্যে আত্মিক বীজ বুনেছি, তখন তোমাদের কাছ থেকে যদি জাগতিক খাওয়া পড়া জোগাড় করি, তবে সেটা কি খুব বেশি কিছু? এই ব্যাপারে তোমাদের উপর যদি অন্যদের দাবি থাকে, তবে আমাদের কি তা আরো বেশি করে থাকবে না? আমরা কিন্তু সেই দাবি কাজে লাগাইনি, বরং সবকিছু সহ্য করছি, যেন খ্রিস্টের বিষয়ে সুখবর প্রচারের পথে আমরা কোনো বাধা না হয়ে পড়ি। তোমরা কি জানো না, যারা উপাসনা ঘরের কাজকর্ম করে তারা উপাসনা ঘর থেকেই খাবার পায়, আর যারা বেদীর কাজকর্ম করে তারা বেদীতে যা উৎসর্গ করা হয় তার ভাগ পায়? ঠিক সেইভাবে প্রভু আদেশ দিয়েছেন, যারা সুখবর প্রচার করে তারা যেন তা থেকেই খাওয়া পড়া পায়। আমি কিন্তু এর কিছুই ভোগ করিনি। তোমরা যাতে আমার জন্য এরকম ব্যবস্থা করো সেই জন্য আমি এই কথা লিখছি না। আসলে আমার এই গর্ব যদি কেউ মিথ্যা করে দেয়, তবে তার চেয়ে আমার মৃত্যু অনেক ভালো। আমি সুখবর প্রচার করছি বটে, কিন্তু তাতে আমার গৌরব করবার কিছুই নেই, কারণ আমাকে তা করতেই হবে। দুর্ভাগ্য আমার যদি আমি সেই সুখবর প্রচার না করি। যদি আমি নিজের ইচ্ছায় প্রচার করি, তবে তো আমার পুরস্কার আছেই, আর যদি নিজের ইচ্ছায় নাও করি, তবুও আমার উপর সেই ভার রয়েছে বলেই আমি তা করি। তাহলে আমার পুরস্কার কি? সেই পুরস্কার এই যে, আমি যখন সুখবর প্রচার করি তখন তার বদলে আমার যা পাওনা আছে তা ভোগ না করে বিনা পয়সায় আমি সেই কাজ করতে পারি। যদিও আমি কারো দাস নই, তবুও আমি নিজেকে সকলের দাস করেছি, যেন অনেককে খ্রিস্টের জন্য জয় করতে পারি। জিহুদীদের জয় করবার জন্য আমি জিহুদীদের কাছে জিহুদীদের মতো হয়েছি। যদিও আমি মসির আইনকানুনের অধীনে নই, তবুও যারা আইনকানুনের অধীনে আছে তাদের জয় করবার জন্য আমি তাদের মতো হয়েছি। আবার আইনকানুনের বাইরে যারা আছে তাদের জয় করবার জন্য আমি আইনকানুনের বাইরে থাকা লোকের মতো হয়েছি। অবশ্য এর মানে এই নয় যে ঈশ্বরের দেওয়া আইনকানুন আমি অগ্রাহ্য করছি। আমি তো খ্রিস্টের আইনের অধীনেই আছি। বিশ্বাসে যারা দুর্বল তাদের কাছে আমি সেই রকম লোকের মতোই হয়েছি, যেন খ্রিস্টের জন্য তাদের সম্পূর্ণভাবে জয় করতে পারি। মোট কথা, আমি সকলের কাছে সবকিছুই হয়েছি, যেন যে কোনো উপায়ে কিছু লোককে উদ্ধার করতে পারি। এসব আমি সুখবরের জন্যই করছি, যেন এর আশীর্বাদের ভাগী হতে পারি। তোমরা কি জানো না, দৌড়ের খেলায় সবাই দৌড়ায়, কিন্তু একজনই কেবল পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার পেতে পারো। যারা দৌড়ে যোগ দেয় তারা প্রত্যেকে আগে থেকেই কঠিন নিয়মের অধীনে চলে। যে জয়ের মালা নষ্ট হয়ে যায় সেই মালা পাবার জন্যই তারা তা করে, কিন্তু আমরা তা করি সেই পুরস্কারের জন্য যা কখনো নষ্ট হবে না। তাই উদ্দেশ্য ছাড়া আমি দৌড়াচ্ছি না। যারা শূন্যে আঘাত করে মুষ্টিযুদ্ধ করে আমি তাদের মতো নই। আমি বরং দেহকে কষ্ট দিয়ে নিজের অধীনে রাখছি, যেন অন্যদের কাছে সুখবর প্রচার করবার পর আমি নিজে পুরস্কার পাবার অযোগ্য হয়ে না পড়ি।
দশম অধ্যায়।
ইসরায়েলীয়দের ইতিহাস থেকে শিক্ষা। ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পারো, আমাদের পূর্বপুরুষেরা সবাই সেই মেঘের ছায়ে ছিলেন এবং সবাই লোহিত সাগরের মধ্য দিয়ে গিয়েছিলেন। মসির সঙ্গে এক হবার জন্য মেঘ এবং সমুদ্রের মধ্যে তাঁদের সকলের বাপতিস্ম হয়েছিল। ঈশ্বরের দেওয়া সেই একই খাবার এবং সেই একই জল তারা সবাই খেয়েছিলেন। ঈশ্বরের দেওয়া যে পাথর তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল তা থেকেই তারা খাবার জন্য জল পেতেন, আর খ্রিস্টই ছিলেন সেই পাথর। তবুও ঈশ্বর সেই লোকদের মধ্যে বেশিরভাগ লোকের উপরে সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য তাদের মৃতদেহ মরু এলাকায় পড়ে রইল। আমরা যাতে দেখে শিখতে পারি সেই জন্যই এসব ঘটেছিল, যেন তারা যেমন মন্দ বিষয় লোপ করেছিলেন আমরা সেরকম না করি। তাদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিল তোমরা তেমন করো না। পবিত্র শাস্ত্রে লেখা আছে, লোকেরা খাওয়া দাওয়া করতে বসল, পরে তারা নাচ গান করতে উঠল। তাদের মধ্যে অনেকে ব্যভিচার করবার ফলে একই দিনে 23,000 লোক মারা গিয়েছিল। আমরা যেন সেইভাবে ব্যভিচার না করি। তাদের মধ্যে অনেকে প্রভুকে পরীক্ষা করে যেমন সাপের কামড়ে মারা গিয়েছিল, সেইভাবে আমরা যেন প্রভুর পরীক্ষা না করি। তাদের মধ্যে অনেকে বিরক্তি প্রকাশ করে যেমন ধ্বংসকারী দূতের দ্বারা ধ্বংস হয়েছিল, সেইভাবে তোমরা বিরক্তি প্রকাশ করো না। অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেজন্যই তাদের উপর এসব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময় এসে পড়েছি সেই আমাদের সাবধান করবার জন্য এসব লেখা হয়েছে। এই জন্য যদি কেউ মনে করে সে শক্তভাবে দাঁড়িয়ে আছে, তবে সে সাবধান হোক যেন পড়ে না যায়। মানুষের জীবনে যেসব পরীক্ষা হয়ে থাকে তাছাড়া আর অন্য কোনো পরীক্ষা তো তোমাদের উপর হয়নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য, সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, তোমরা প্রতিমা পূজা থেকে পালিয়ে যাও। তোমাদের বুদ্ধিমান জেনে এসব কথা বলছি। আমি যা বলি তা তোমরা নিজেরা বিচার করে দেখো। প্রভুর ভোজের সময় ধন্যবাদ দিয়ে যে আশীর্বাদের পেয়ালা থেকে আমরা খাই, সেটা কি খ্রিস্টের রক্তের অংশগ্রহণ করবার মতো নয়? আর যে রুটি আমরা টুকরা করে খাই তাও কি খ্রিস্টের দেহের অংশগ্রহণ করবার মতো নয়? আমরা অনেক অনেক হলেও একই দেহ, কারণ মাত্র একটাই রুটি আছে, আর আমরা সবাই সেই একটা রুটিরই অংশগ্রহণ করি। ইসরায়েল জাতির কথা চিন্তা করো, তাদের মধ্যে যারা উৎসর্গের জিনিস খেয়ে থাকে তারা কি সেই বেদীর সবকিছুতে অংশগ্রহণ করে না? আমার এ কথাতে কি এটাই বোঝা যায় যে প্রতিমার কাছে উৎসর্গ করা খাবার বিশেষ কিছু বা প্রতিমা বিশেষ কিছু? তা নয়, বরং আমি বলছি অজিহুদিরা যা উৎসর্গ করে তা ঈশ্বরের কাছে করে না, মন্দ আত্মাদের কাছেই করে। আমি চাই না যে মন্দ আত্মাদের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ সম্বন্ধ থাকে। প্রভুর পেয়ালা আর মন্দ আত্মাদের পেয়ালা, এই দুই পেয়ালা থেকেই তোমরা খেতে পারো না। প্রভুর টেবিলের উপরে আর মন্দ আত্মাদের টেবিলের উপরে যা আছে এই দুয়েরই অংশ তোমরা গ্রহণ করতে পারো না। এটা করে কি আমরা প্রভুর হিংসা জাগিয়ে তুলবার চেষ্টা করছি? আমরা কি তাঁর চেয়ে বলবান?
বিশ্বাসীদের স্বাধীনতা, এ কথা বলা হয়েছে, কোনো কিছুই অনুচিত নয়, তা ঠিক, কিন্তু সবকিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোনো কিছুই অনুচিত নয় বটে, কিন্তু সবকিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়। কেউ তার নিজের মঙ্গলের চেষ্টা না করুক, বরং প্রত্যেকে অন্যের মঙ্গলের চেষ্টা করুক। বাজারে যে কোনো মাংস বিক্রি হয় তা খেও, বিবেককে শান্ত রাখবার জন্য কোনো কিছু জিজ্ঞাসা করো না, কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো জগৎ আর জগতের মধ্যে যা কিছু আছে তা তো প্রভুরই। যদি কোনো অবিশ্বাসী তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যেতেও চাও, তবে বিবেককে শান্ত রাখবার জন্য কোনো কিছু জিজ্ঞাসা না করে তোমাদের সামনে যা দেওয়া হয় তা খেও। কিন্তু যদি কেউ তোমাদের বলে এটা প্রতিমার কাছে উৎসর্গ করা হয়েছে, তবে যে তা বলেছে তার জন্য আর বিবেকের জন্য তা খেও না। আমি তোমার বিবেকের কথা বলছি না, অন্য লোকটির বিবেকের কথা বলছি। কিন্তু অন্য একজন লোকের বিবেকের জন্য কেন আমার স্বাধীনতায় হাত দেওয়া হবে? আমি যদি ধন্যবাদ দিয়ে খাই, তবে যে খাবারের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে? সেই জন্য তোমরা খাওয়া দাওয়া করো আর যাই করো, সব ঈশ্বরের গৌরবের জন্য করো। আমি যেমন সব মানুষকে সব রকমে সন্তুষ্ট করতে চেষ্টা করি, তোমরাও তেমনি করো। অর্থাৎ জিহুদি বা অজিহুদি বা ঈশ্বরের মণ্ডলীর লোকদের পথের বাধা হয়ে দাঁড়ায় না। আমি নিজের মঙ্গলের চেষ্টা না করে অন্যের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা পাপ থেকে উদ্ধার পায়। আমি যেমন খ্রিস্টের মতো চলছি, তোমরাও তেমনি আমার মতো চলো।
১১ অধ্যায়।
উপযুক্তভাবে উপাসনার নিয়ম। আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব ব্যাপারেই আমার কথা মনে করে থাকো, আর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা ধরে রাখছ। আমি চাই যেন তোমরা জানতে পারো যে খ্রিস্টই প্রত্যেক পুরুষের মাথার মতো, পুরুষ স্ত্রীলোকের মাথার মতো, আর ঈশ্বর খ্রিস্টের মাথার মতো। যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে, সে তার মাথার অসম্মান করে। যে স্ত্রীলোক মাথা না ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে কথা বলে, সে তার মাথার অসম্মান করে, কারণ তাতে সে মাথা কামানো স্ত্রীলোকের মতোই হয়ে পড়ে। যদি কোনো স্ত্রীলোক মাথা না ঢাকে, তবে সে তার চুলও কেটে ফেলুক। কিন্তু স্ত্রীলোকের পক্ষে চুল কেটে ফেলা বা মাথা কামিয়ে ফেলা লজ্জার বিষয় বলে সে তার মাথা ঢেকে রাখুক। মাথা ঢেকে রাখা পুরুষের উচিত নয়, কারণ ঈশ্বর পুরুষকে নিজের মতো করে সৃষ্টি করেছিলেন, আর পুরুষের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব প্রকাশ পায়। কিন্তু স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের গৌরব প্রকাশ পায়। পুরুষ স্ত্রীলোক থেকে আসেনি, কিন্তু স্ত্রীলোক পুরুষ থেকে এসেছে। স্ত্রীলোকের জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীলোকের সৃষ্টি হয়েছে। সেই জন্য এবং স্বর্গদূতদের জন্য অধীনতার চিহ্ন হিসাবে মাথা ঢাকা স্ত্রীলোকের উচিত। অবশ্য প্রভুর সঙ্গে যুক্ত হয়ে স্ত্রীলোক পুরুষের উপর নির্ভর করে, আবার পুরুষও স্ত্রীলোকের উপর নির্ভর করে। কারণ যেমন পুরুষ থেকে স্ত্রীলোক এসেছিল, তেমনি আবার স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের জন্ম হয়, কিন্তু সমস্তই ঈশ্বর থেকে হয়। তোমরা নিজেরাই বিচার করে দেখো, মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীলোকের মানায়? স্বাভাবিক বুদ্ধি দিয়ে কি এটা বোঝা যায় না যে পুরুষ যদি লম্বা চুল রাখে তবে তাতে তার অসম্মান হয়, কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে তবে তাতে তার গৌরব হয়? নিজেকে ঢাকবার জন্যই তো স্ত্রীলোককে লম্বা চুল দেওয়া হয়েছে। যদি কেউ এই নিয়ে তর্ক করতে চায়, তবে এই বলবো যে অন্য কোন নিয়ম আমাদের মধ্যেও নেই বা ঈশ্বরের মণ্ডলীগুলোর মধ্যেও নেই।
প্রভুর ভোজ সম্বন্ধে এবার আমি যে বিষয় নিয়ে আদেশ দিতে যাচ্ছি সেই বিষয়ে আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যেভাবে মণ্ডলীতে মিলিত হও তাতে তোমাদের মঙ্গল না হয়ে ক্ষতি হয়। প্রথমত, আমি শুনতে পাচ্ছি তোমরা যখন মণ্ডলী হিসাবে একসঙ্গে মিলিত হও তখন তোমাদের মধ্যে দলাদলি থাকে, আর আমি তা কতকটা বিশ্বাসও করি। অবশ্য তোমাদের মধ্যে মতের অমিল হবেই, যেন ঈশ্বরের চোখে তোমাদের মধ্যে যোগ্য লোক কে তা ধরা পড়ে। মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হয়ে যা খাও তা আসলে প্রভুর ভোজ নয়, কারণ তোমরা কেউ কারো জন্য অপেক্ষা না করেই খেয়ে ফেলো, আর তাতে একজনের খিদে থেকে যায় আর অন্যজন মাতাল হয়। খাওয়া দাওয়া করবার জন্য তোমাদের কি ঘর বাড়ি নেই? নাকি তোমরা ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ করছ এবং যাদের কিছু নেই তাদের লজ্জা দিচ্ছ? আমি তোমাদের কি বলবো? আমি কি এতে তোমাদের প্রশংসা করব? নিশ্চয়ই না। আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। যে রাতে প্রভু যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল সেই রাতে তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিয়েছিলেন এবং তা টুকরা টুকরা করে বলেছিলেন, এটা আমার দেহ যা তোমাদেরই জন্য দেওয়া হবে, আমাকে মনে করবার জন্য এই রকম করো। খাওয়া হলে পর সেইভাবে তিনি পেয়ালা নিয়ে বলেছিলেন, আমার রক্তের দ্বারা ঈশ্বরের যে নতুন ব্যবস্থা বহাল করা হবে সেই নতুন ব্যবস্থার চিহ্নই হল এই পেয়ালা। তোমরা যতবার এর থেকে খাবে আমাকে মনে করবার জন্য এই রকম করো। সেই জন্য তিনি না আসা পর্যন্ত যতবার তোমরা এই রুটি খাবে আর এই পেয়ালা থেকে খাবে ততবারই প্রভুর মৃত্যুর কথা প্রচার করবে। সেই জন্য যে কেউ অযোগ্যভাবে এই রুটি আর প্রভুর পেয়ালা থেকে খায় সে প্রভুর দেহের আর রক্তের বিরুদ্ধে পাপ করেছে বলে দোষী হয়। সেই রুটি আর সেই পেয়ালা থেকে খাবার আগে মানুষ নিজেকে পরীক্ষা করে দেখুক, কারণ খাবার সময় সে যদি প্রভুর দেহের বিষয় না বোঝে তবে সেই খাওয়াতে সে তার নিজের উপরেই শাস্তি ডেকে আনে। সেই জন্যই তোমাদের মধ্যে অনেকে দুর্বল আর অসুস্থ হয়েছে, আবার অনেকে মারাও গেছে। খাবার আগে যদি আমরা নিজেদের বিচার করে দেখি তবে আমরা প্রভুর বিচারের হাত থেকে রেহাই পাই। কিন্তু আমাদের বিচার যখন প্রভু করেন তখন তিনি আমাদের শাসন করেন, যাতে জগতের সকলের সঙ্গে আমাদের দোষী বলে স্থির করা না হয়। সেই জন্য আমার ভাইয়েরা, যখন খাওয়ার জন্য তোমরা মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হও তখন একজন আরেকজনের জন্য অপেক্ষা করো। যদি কারো খিদে পায় তবে সে বাড়ি থেকে খেয়ে আসুক, যেন মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হবার ফলে শাস্তি পেতে না হয়। অন্য সব ব্যাপারে আমি যখন আসব তখন উপদেশ দেব।
দ্বাদশ অধ্যায়,
পবিত্র আত্মার দান সম্বন্ধে। ভাইয়েরা, আমি চাই না যে পবিত্র আত্মার দেওয়া দান সম্বন্ধে তোমাদের অজানা থাকে। তোমরা জানো, যখন তোমরা খ্রিস্টের উপর বিশ্বাসী ছিলে না তখন এমন সব প্রতিমার দিকে তোমাদের টেনে নিয়ে যাওয়া হতো যারা কথা বলতে পারে না। আমি তোমাদের জানাচ্ছি, ঈশ্বরের আত্মার দ্বারা কথা বললে কেউ বলে না যীশুর উপর অভিশাপ পড়ুক, আবার পবিত্র আত্মার মধ্য দিয়ে না হলে কেউ বলতে পারে না যীশুই প্রভু। একই পবিত্র আত্মার দেওয়া দান ভিন্ন ভিন্ন রকমের, আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি। একই ঈশ্বর ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন। সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকম করে পবিত্র আত্মা প্রকাশিত হন। একজনকে সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে জ্ঞানের কথা বলতে দেওয়া হয়, আরেকজনকে সেই একই পবিত্র আত্মার মধ্য দিয়ে বুদ্ধির কথা বলতে দেওয়া হয়, কাউকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস, অন্য কাউকে রোগ ভালো করবার ক্ষমতা, কাউকে আশ্চর্য কাজ করবার ক্ষমতা, কাউকে নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা, কাউকে ভালো বা মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা, কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা এবং কাউকে বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয়। এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন।
দেহ এক কিন্তু অংশ অনেক। একটি দেহের যেমন অনেকগুলো অংশ থাকে, আর সেই অংশগুলো অনেক হলেও যেমন সব মিলে একটিমাত্র দেহ হয়, খ্রিস্ট ঠিক সেই রকম। আমরা যিহুদি কি অযিহুদি, দাস কি স্বাধীন, সকলেরই একটি পবিত্র আত্মার দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্মা হয়েছে। আমাদের সকলকেই সেই একই পবিত্র আত্মা দেয়া হয়েছে। দেহ কেবল একটিমাত্র অংশ দিয়ে গড়া নয়, তা অনেক অংশ দিয়েই গড়া। পা যদি বলে আমি হাত নই, তাই দেহের অংশও নই, তাহলে সেটা যে দেহের অংশ নয় এমন নয়। কান যদি বলে আমি চোখ নই বলে দেহের অংশও নই, তাহলে সেটা যে দেহের অংশ নয় এমন নয়। যদি সমস্ত দেহটাই চোখ হতো, তবে শুনবার শক্তি কোথায় থাকত? আর যদি সমস্ত দেহটাই কান হতো, তবে শুনবার শক্তি কোথায় থাকত? যেমনভাবে ঈশ্বর চেয়েছেন তেমনভাবে দেহের অংশগুলোকে তিনি এক এক করে দেহের মধ্যে বসিয়েছেন। যদি সব অংশগুলো একই রকম হতো, তবে দেহ কোথায় থাকত? অংশ অনেক বটে, কিন্তু দেহ একটি। চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। আবার মাথা পা দুটিকে বলতে পারে না, তোমাদের আমার দরকার নেই। আসলে দেহের যে অংশগুলোকে দুর্বল বলে মনে হয় সেগুলোই বেশি দরকারি। দেহের যে অংশগুলোকে আমরা কম সম্মানের যোগ্য বলে মনে করি, সেই অংশগুলোকে বেশি যত্নের সঙ্গে সাজাই। যে অংশগুলোকে বাইরে দেখানো যায় না, সেগুলোর সম্মানের জন্য আমরা তাদের ঢেকে রাখি। কিন্তু যে অংশগুলো বাইরে দেখানো যায়, সেগুলো আর ঢাকবার দরকার হয় না। দেহের যে অংশগুলোর কোনো সম্মান নেই, ঈশ্বর সেগুলোকে অনেক বেশি সম্মান দান করেছেন এবং সমস্ত অংশগুলোকে একসঙ্গে মিলিত করেছেন, যেন দেহ ভাগ হয়ে না যায়, বরং অংশগুলো যেন একে অন্যের জন্য সমানভাবে চিন্তা করে। যদি একটা অংশের কষ্ট হয়, তবে তার সঙ্গে সমস্ত অংশই কষ্ট পায়। যদি একটা অংশ সম্মান পায়, তবে সমস্ত অংশই তার সঙ্গে আনন্দিত হয়। তোমরাই খ্রিস্টের দেহ, আর এক একজন সেই দেহের এক একটি অংশ। ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিত, দ্বিতীয়ত নবী, তৃতীয়ত শিক্ষক নিযুক্ত করেছেন, তারপর এই সব লোকদের নিযুক্ত করেছেন যারা আশ্চর্য কাজ করবার ক্ষমতা পেয়েছে, যারা রোগ ভালো করবার ক্ষমতা পেয়েছে, যারা সাহায্য করবার ক্ষমতা পেয়েছে, যারা শাসন করবার ক্ষমতা পেয়েছে, আর যারা বিভিন্ন ভাষা বলবার ক্ষমতা পেয়েছে। সকলেই কি প্রেরিত? সকলেই কি নবী? সকলেই কি শিক্ষক? সকলেরই কি আশ্চর্য কাজ করবার ক্ষমতা আছে? সকলেরই কি রোগ ভালো করবার ক্ষমতা আছে? সকলে কি বিভিন্ন ভাষায় কথা বলে? সকলে কি তার মানে বুঝিয়ে দেয়? নিশ্চয়ই না। আমি বরং বলি, তোমরা সবচেয়ে দরকারি দানগুলো পাবার জন্য আগ্রহী হও।
ত্রয়োদশ অধ্যায়।
ভালোবাসা সম্বন্ধে আমি তোমাদের এবার আরো ভালো একটা পদ দেখিয়ে দিচ্ছি। আমি যদি মানুষের এবং স্বর্গদূতদের ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি। যদি নবী হিসাবে কথা বলবার ক্ষমতা আমার থাকে, যদি আমি সমস্ত গোপন সত্যের বিষয় বুঝতে পারি, আর যদি আমার সব রকম জ্ঞান থাকে, এমনকি পাহাড়কে পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেবার মতো পূর্ণ বিশ্বাস থাকে, কিন্তু আমার মধ্যে ভালোবাসা না থাকে তবে আমার কোনোই মূল্য নেই। আমার যা কিছু আছে তা যদি আমি গরিবদের খাওয়ার জন্য দান করি, এমনকি দেহটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে তবে আমার কোনোই লাভ নেই। ভালোবাসা ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না, মন্দ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে। ভালোবাসা সব কিছুই সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সবকিছুতে আশা রাখে আর সব অবস্থায় স্থির থাকে। এই ভালোবাসা কখনো শেষ হয় না। নবী হিসাবে কথা বলবার যে ক্ষমতা আছে তা শেষ হয়ে যাবে, বিভিন্ন ভাষায় কথা বলবার যে ক্ষমতা আছে তা চলে যাবে, জ্ঞান আছে তাও শেষ হয়ে যাবে, কারণ আমরা সব বিষয় পুরোপুরিভাবে জানি না, নবী হিসাবেও পুরোপুরিভাবে কথা বলতে পারি না। কিন্তু যা পূর্ণ তা যখন আসবে, তখন যা পূর্ণ নয় তা শেষ হয়ে যাবে। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, শিশুর মতো চিন্তা করতাম আর শিশুর মতো বিচারও করতাম। এখন আমার বয়স হয়েছে তাই শিশুর আচার ব্যবহারগুলো বাদ দিয়েছি। আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাব। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু ঈশ্বর আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন তখন আমি তেমনই সম্পূর্ণভাবে জানতে পারব। তাহলে দেখা যাচ্ছে বিশ্বাস, আশা আর ভালোবাসা, এই তিনটি শেষ পর্যন্ত টিকে থাকে, কিন্তু এগুলোর মধ্যে ভালোবাসাই সবচেয়ে বড়।
চতুর্দশ অধ্যায়।
বিভিন্ন ভাষায় কথা বলা সম্বন্ধে। এই ভালোবাসার জন্য তোমরা বিশেষভাবে চেষ্টা করো, আর পবিত্র আত্মার দেওয়া দান, বিশেষভাবে নবী হিসাবে কথা বলবার ক্ষমতা পাবার জন্য তোমাদের আগ্রহ থাকুক। অন্য ভাষায় যে কথা বলে সে মানুষের কাছে কথা বলে না, কিন্তু ঈশ্বরের কাছে কথা বলে, কারণ কেউ তা বুঝতে পারে না। সে আত্মা দিয়ে গোপন সত্যের কথা বলে, কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মানুষের কাছে এমন কথা বলে যা তাদের গড়ে তোলে এবং উৎসাহ ও সান্ত্বনা দেয়। বিভিন্ন ভাষায় যে কথা বলে সে নিজেকেই গড়ে তোলে, কিন্তু নবী হিসাবে যে কথা বলে সে মণ্ডলীর লোকদের গড়ে তোলে। আমি চাই যেন তোমরা সকলেই বিভিন্ন ভাষায় কথা বলতে পারো, কিন্তু আরো বেশি করে চাই যেন তোমরা নবী হিসাবে কথা বলতে পারো। বিভিন্ন ভাষায় যে কথা বলে মণ্ডলীর লোকদের গড়ে তুলবার জন্য যদি সে তার কথার মানে বুঝিয়ে না দেয়, তবে তার চেয়ে নবী হিসাবে যে কথা বলে সেই বরং বড়। সেই জন্য ভাইয়েরা, আমি যদি তোমাদের কাছে এসে কেবল বিভিন্ন ভাষায় কথা বলি, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বরের সত্য প্রকাশের কথা বা জ্ঞানের কথা বা নবী হিসাবে ঈশ্বরের দেওয়া কথা বা শিক্ষার কথা না বলি, তবে আমি তোমাদের কি উপকার করতে পারব? এমনকি বাঁশি বা বীণার মতো প্রাণহীন বাজাবার জিনিস যদি পরিষ্কার আলাদা আলাদা সুরে না বাজে, তবে বাঁশি বা বীণাতে কি সুর বাজছে তা কেমন করে জানা যাবে? যুদ্ধের বাজনাও যদি পরিষ্কারভাবে বেজে না ওঠে, তবে কে যুদ্ধে যাবার জন্য নিজেকে প্রস্তুত করবে? ঠিক সেইভাবে যে কথা সহজে বোঝা যায়, জীব দিয়ে যদি তোমরা সেই রকম কথা না বলো, তবে তোমরা যা বলো তা কেমন করে বোঝা যাবে? কারণ তখন যে কথা তোমরা বলো তা তো বাতাসের কাছেই বলো। এই জগতে অনেক রকমের ভাষা আছে, সেগুলোর মধ্যে কোনোটাই অর্থহীন নয়। এই জন্য আমি যদি কোনো ভাষার মানে না বুঝি, তবে যে কথা বলছে তার কাছে তো আমি অজানা বিদেশির মতো হব, আর সেও আমার কাছে তাই হবে। তোমাদের বেলাও একথা খাটে। তোমরা যখন পবিত্র আত্মার দেওয়া দান পাবার জন্য বিশেষভাবে আগ্রহী হচ্ছ, তখন যে যে দানের দ্বারা মণ্ডলীকে গড়ে তোলা যায় সেগুলোই বেশি করে পাবার চেষ্টা করো। এই জন্য বিভিন্ন ভাষায় যে কথা বলে সে প্রার্থনা করুক, যেন তার মানে সে বুঝিয়ে দিতে পারে। আমি যদি বিভিন্ন ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মাই প্রার্থনা করে, কিন্তু আমার মন কোনো কাজ করে না। তাহলে আমার কি করা উচিত? আমি আত্মা দিয়ে প্রার্থনা করব, বুদ্ধি দিয়েও প্রার্থনা করব। আমি আত্মা দিয়ে প্রশংসা গান করব, বুদ্ধি দিয়েও প্রশংসা গান করব। তা না হলে যদি তুমি আত্মাতে ধন্যবাদ দাও, তবে বুঝতে পারে না এমন কোন লোক যদি সেখানে উপস্থিত থাকে, তবে সে কেমন করে তোমার ধন্যবাদে আমিন বলে সায় দেবে? সে তো জানে না তুমি কি বলছো। তুমি হয়তো ঠিকভাবেই ধন্যবাদ দিচ্ছ, কিন্তু তাতে সেই অন্য লোকটিকে তো গড়ে তোলা হচ্ছে না। আমি তোমাদের সকলের চেয়ে বিভিন্ন ভাষায় কথা বলতে বেশি পারি বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। তবে মণ্ডলীর মধ্যে বিভিন্ন ভাষায় হাজার হাজার কথা বলবার বদলে অন্যদের শিক্ষা দেবার জন্য আমি বুদ্ধি দিয়ে বরং মাত্র পাঁচটা কথা বলব। ভাইয়েরা, ছেলে মানুষের মতো আর চিন্তা করো না। মন্দ বিষয়ে তোমাদের মন শিশুর মতো সরল হোক, কিন্তু চিন্তাতে তোমরা বয়স্ক লোকের মতো হও। মসির আইনকানুনে প্রভু বলেন, অন্য ভাষার লোকদের দিয়ে ও অন্যদের মুখ দিয়ে আমি এই জাতির কাছে কথা বলব, কিন্তু তবুও তারা আমার কথা শুনবে না। তাহলে দেখা যায়, বিশ্বাসীদের জন্য বিভিন্ন ভাষায় কথা বলা কোনো চিহ্ন নয়, বরং অবিশ্বাসীদের জন্য ওটা একটা চিহ্ন। কিন্তু অবিশ্বাসীদের জন্য নবী হিসাবে কথা বলা কোনো চিহ্ন নয়, বরং বিশ্বাসীদের জন্য ওটা একটা চিহ্ন। মণ্ডলীর সমস্ত লোক এক জায়গায় মিলিত হলে পর যদি সবাই বিভিন্ন ভাষায় কথা বলতে থাকে, আর তখন সেই মণ্ডলীর বাইরের লোকেরা এবং অবিশ্বাসীরা ভিতরে আসে, তবে কি তারা তোমাদের পাগল বলবে না? কিন্তু যদি সবাই নবী হিসাবে কথা বলে আর তখন কোনো অবিশ্বাসী বা মণ্ডলীর বাইরের লোক ভিতরে আসে, তবে সেই লোক সকলের কথার মধ্য দিয়ে নিজের পাপ সম্বন্ধে চেতনা পাবে এবং সেই সব কথার দ্বারাই তার অন্তরের বিচার হবে। তাতে তার অন্তরের গুপ্ত বিষয়গুলো বের হয়ে পড়বে, আর সে তখন মাটিতে উপুড় হয়ে পড়ে ঈশ্বরকে প্রভু বলে স্বীকার করে বলবে, সত্যি ঈশ্বর আপনাদের মধ্যে আছেন।
মণ্ডলীতে শৃঙ্খলা রক্ষা। ভাইয়েরা, তবে কি বলবো, তোমরা যখন মণ্ডলীতে এক জায়গায় মিলিত হও, তখন তোমাদের মধ্যে কেউ প্রশংসা গান করে, কেউ শিক্ষা দেয়, কেউ ঈশ্বরের সত্য প্রকাশ করে, কেউ অন্য ভাষায় কথা বলে, আবার কেউ তার মানে বুঝিয়ে দেয়। যে যাই করুক না কেন, সমস্তই যেন মণ্ডলীকে গড়ে তুলবার জন্য করা হয়। যদি কেউ অন্য ভাষায় কথা বলে, তবে দুজন বা বেশি হলে তিনজন এক একজন করে কথা বলুক, আর অন্য একজন তার মানে বুঝিয়ে দিক। যদি মানে বুঝাবার কেউ না থাকে, তবে তারা মণ্ডলীতে কথা না বলুক, তারা একা একা নিজের সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে কথা বলুক। যারা নবী হিসাবে কথা বলে, তারা দুই বা তিনজন কথা বলুক, আর অন্যেরা তা বিচার করে দেখুক। যে বসে আছে তার কাছে যদি ঈশ্বরের সত্য প্রকাশিত হয়, তবে যে কথা বলছে সে কথা বলা বন্ধ করুক, কারণ তোমরা সবাই এক এক করে নবী হিসাবে কথা বলতে পারো, যেন সবাই শিক্ষা এবং উৎসাহ পায়। নবীদের আত্মা তাদের নিজেদের অধীনে থাকে। ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর নন, তিনি শান্তির ঈশ্বর। ঈশ্বরের লোকদের সব মণ্ডলীতে যেমন হয়ে থাকে, সেইভাবে স্ত্রীলোকেরা মণ্ডলীতে চুপ করে থাকুক, কারণ কথা বলবার অনুমতি তাদের দেওয়া হয়নি। মসির আইনকানুন যেমন বলে, তেমনি তারা বরং বাধ্য হয়ে থাকুক। যদি তারা কিছু জানতে চায়, তবে বাড়িতে তাদের স্বামীকে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে কথা বলা একজন স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয়। ঈশ্বরের বাক্য কি তোমাদের মধ্য থেকেই বের হয়েছিল, কিংবা তা কি কেবল তোমাদেরই কাছে এসেছে? যদি কেউ নিজেকে নবী বলে বা পবিত্র আত্মার দেওয়া দান পেয়েছে বলে মনে করে, তবে সে স্বীকার করুক যে আমি তোমাদের কাছে যা কিছু লিখলাম তা সবই প্রভুর আদেশ। যদি কেউ তা অগ্রাহ্য করে, তবে তাকেও অগ্রাহ্য করা হবে। সেজন্যই আমার ভাইয়েরা, নবী হিসাবে কথা বলবার জন্য বিশেষভাবে আগ্রহী হও এবং বিভিন্ন ভাষায় কথা বলতে বাধা দিও না। সব কিছুই যেন উপযুক্তভাবে আর শৃঙ্খলার সঙ্গে করা হয়।
পঞ্চদশ অধ্যায়।
যীশুখ্রিস্টের পুনরুত্থান সম্বন্ধে। ভাইয়েরা, যে সুখবর আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, সেই সুখবরের কথা তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তোমরা তা গ্রহণ করেছ আর তাতে স্থিরও আছ। যে বাক্য আমি তোমাদের কাছে প্রচার করেছিলাম, তা যদি তোমরা শক্তভাবে ধরে রেখে থাকো, তবেই তোমরা সেই সুখবরের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পাচ্ছ। অবশ্য যদি তোমাদের বিশ্বাস কেবল বাইরের না হয়, আমি নিজে যা পেয়েছি তা সবচেয়ে দরকারি বিষয় হিসাবে তোমাদেরও দিয়েছি। সেই বিষয় হল এই, পবিত্র শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছিলেন, তাকে কবর দেওয়া হয়েছিল। শাস্ত্রের কথা মতো তিন দিনের দিন তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে, আর তিনি পিতরকে ও পরে তার প্রেরিতদের দেখা দিয়েছিলেন। এরপরে তিনি একই সময়ে 500-এরও বেশি ভাইদের দেখা দিয়েছিলেন। তাদের মধ্যে কেউ কেউ মারা গেলেও বেশিরভাগ লোক এখনও বেঁচে আছেন। তারপরে তিনি যাকোবকে ও পরে সব প্রেরিতদের দেখা দিয়েছিলেন। অসময়ে জন্মেছি যে আমি, সেই আমাকেও তিনি সবার শেষে দেখা দিয়েছিলেন। প্রেরিতদের মধ্যে আমি সবচেয়ে নিচু, এমনকি প্রেরিত বলে কেউ যে আমাকে ডাকে তার যোগ্যও আমি নই, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি অত্যাচার করতাম। কিন্তু এখন আমি যা হয়েছি তা ঈশ্বরের দয়াতেই হয়েছি। আমার উপর তার সেই দয়া নিষ্ফল হয়নি। আমি অন্য প্রেরিতদের সকলের চেয়ে বেশি পরিশ্রম করেছি, তবে পরিশ্রম যে আমি করেছি তা নয়, বরং আমার উপর ঈশ্বরের যে দয়া আছে সেই দয়াই তা করেছে। সেই জন্য আমি প্রচার করি বা অন্য প্রেরিতেরাই করেন, আমরা এই বিষয়েই প্রচার করি আর তোমরা তাই বিশ্বাস করেছ।
মৃতদের পুনরুত্থান সম্বন্ধে। কিন্তু যদি প্রচার করা হয় যে খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছে, তবে তোমাদের মধ্যে কেউ কেউ কেমন করে বলছে যে মৃতদের জীবিত হয়ে ওঠা বলে কিছু নেই? মৃতেরা যদি জীবিত হয়ে নাই ওঠে, তাহলে তো খ্রিস্টকেও জীবিত করা হয়নি। আর খ্রিস্টকে যদি জীবিত করা না হয়ে থাকে, তবে আমাদের প্রচারও মিথ্যা আর তোমাদের বিশ্বাসও মিথ্যা। এছাড়া তাতে এই কথাই প্রমাণ হচ্ছে যে ঈশ্বরের বিষয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, কারণ আমাদের সাক্ষ্য এই যে ঈশ্বর খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন। কিন্তু যদি মৃতদের জীবিত করে তোলা নাই হয়, তবে তিনি খ্রিস্টকেও জীবিত করে তোলেননি, কারণ মৃতদের যদি জীবিত করা না হয়, তবে খ্রিস্টকেও জীবিত করা হয়নি। যদি খ্রিস্টকে জীবিত করা না হয়ে থাকে, তবে তোমাদের বিশ্বাস মিথ্যা আর এখনও তোমরা পাপের মধ্যেই পড়ে রয়েছ। তাহলে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে যারা মারা গেছে তারা তো বিনষ্ট হয়েছে। খ্রিস্টের উপর আমাদের যে আশা, তা যদি কেবল এই জীবনের জন্যই হয়, তবে সমস্ত মানুষের মধ্যে আমাদেরই বেশি দুর্ভাগ্য। খ্রিস্টকে কিন্তু সত্যি সত্যি মৃত্যু থেকে জীবিত করে তোলা হয়েছে। তিনি প্রথম ফল, অর্থাৎ মৃত্যু থেকে যাদের জীবিত করা হবে তাদের মধ্যে তিনিই প্রথমে জীবিত হয়েছেন। একজন মানুষের মধ্য দিয়ে মৃত্যু এসেছে বলে মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠাও একজন মানুষেরই মধ্য দিয়ে এসেছে। আদমের সঙ্গে যুক্ত আছে বলে যেমন সমস্ত মানুষই মারা যায়, তেমনি খ্রিস্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে জীবিত করা হবে। তবে তার মধ্যে পালা রয়েছে। প্রথম ফলের মতো প্রথমে খ্রিস্ট, তারপর যারা খ্রিস্টের নিজের, খ্রিস্টের আসবার সময় তাদের জীবিত করা হবে। এরপরে খ্রিস্ট যখন সমস্ত শাসন ব্যবস্থা, অধিকার আর ক্ষমতা ধ্বংস করে পিতা ঈশ্বরের হাতে রাজ্য দিয়ে দেবেন, তখনই শেষ সময় আসবে। ঈশ্বর যে পর্যন্ত না খ্রিস্টের সমস্ত শত্রুকে তার পায়ের তলায় রাখেন সে পর্যন্ত খ্রিস্টকে রাজত্ব করতে হবে। শেষ শত্রু যে মৃত্যু, তাকেও ধ্বংস করা হবে। শাস্ত্রের কথা মতো তিনি সবকিছুই তার পায়ের তলায় রেখেছেন। সব জিনিসই অধীনে রাখা হয়েছে বললে স্পষ্টই বোঝা যায় তিনি সব জিনিস খ্রিস্টের অধীনে রেখেছেন। সে ঈশ্বর নিজেকে বাদ দিয়েই তা করেছেন। যখন সবকিছুই খ্রিস্টের অধীনে রাখা হয়ে যাবে, তখন যিনি সবকিছু খ্রিস্টের অধীনে রেখেছিলেন সে ঈশ্বরই যাতে একমাত্র কর্তা হতে পারেন, সেজন্য পুত্র নিজে ঈশ্বরের অধীন হবেন। কিন্তু মৃতদের জন্য যারা বাপতিস্ম গ্রহণ করে তাদের কি হবে? মৃতদের যদি জীবিত করে তোলা নাই হয়, তবে কেন তারা মৃতদের জন্য বাপতিস্ম গ্রহণ করে? আর কেনই বা আমরা সবসময় বিপদের মুখে পড়ছি? আমাদের প্রভু খ্রিস্ট যীশুর কাজে তোমাদের নিয়ে আমার যে গর্ব, সেই গর্বে আমি নিশ্চয় করে বলছি যে প্রত্যেক দিনই আমি মৃত্যুর মুখোমুখি হচ্ছি। ইফিসে বুনো জানোয়ারদের সঙ্গে আমাকে যে লড়াই করতে হয়েছিল, তা যদি কেবল জাগতিক উদ্দেশ্য নিয়েই করে থাকি, তবে তাতে আমার কি লাভ হয়েছে? মৃতদের যদি নাই জীবিত করে তোলা হয়, তবে চলতি কথা মতে এসো আমরা খাওয়া দাওয়া করে সময় কাটাই, কারণ কালই তো আমরা মারা যাব। তোমরা ভুল করো না, কথায় বলে খারাপ সঙ্গী ভালো লোককেও খারাপ করে দেয়। সৎ পথে চলবার জন্য মনকে জাগিয়ে তোলো, আর পাপ করো না। তোমাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরকে চেনেই না, আমি তোমাদের লজ্জা দেবার জন্য এই কথা বলছি। কেউ হয়তো বলবে, মৃতদের কেমন করে জীবিত করে তোলা হবে? কেমন দেহ নিয়েই বা তারা উঠবে? তুমি তো মূর্খ, তুমি নিজে যে বীজ লাগাও তা না মরলে তো চারা গজিয়ে ওঠে না। তোমার লাগানো বীজ থেকে যে চারা হয় তা তুমি লাগাও না, বরং একটা মাত্র বীজই লাগাও। সেই বীজ গমের হোক বা অন্য কোন শস্যের হোক, কিন্তু ঈশ্বর নিজের ইচ্ছা মতোই সেই বীজকে দেহ দিয়ে থাকেন। তিনি প্রত্যেক বীজকেই তার উপযুক্ত দেহ দান করে থাকেন। সব মাংসই একরকম নয়, মানুষের মাংস একরকম, পশুর একরকম, পাখির একরকম এবং মাছের একরকম। আকাশে চাঁদ সূর্যের দেহ আছে, জগতেও দেহ আছে, কিন্তু আকাশের দেহের উজ্জ্বলতা একরকম এবং জগতের দেহের উজ্জ্বলতা আরেক রকম। সূর্যের উজ্জ্বলতা একরকম, চাঁদের একরকম এবং তারাগুলোর আর এক রকম। এমনকি উজ্জ্বলতার দিক থেকে একটা তারা অন্য আরেকটার চেয়ে আলাদা। মৃতদের জীবিত হয়ে ওঠাও ঠিক সেই রকম। দেহ কবর দিলে পর তা নষ্ট হয়ে যায়, কিন্তু সেই দেহ এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা আর কখনো নষ্ট হবে না। তা অসম্মানের সঙ্গে মাটিতে দেওয়া হয়, কিন্তু সম্মানের সঙ্গে উঠানো হবে। দুর্বল অবস্থায় মাটিতে দেওয়া হয়, কিন্তু শক্তিতে উঠানো হবে। সাধারণ দেহ মাটিতে দেওয়া হয়, কিন্তু অসাধারণ দেহ উঠানো হবে। যখন সাধারণ দেহ আছে তখন অসাধারণ দেহও আছে। শাস্ত্রে এভাবে লেখা আছে, প্রথম মানুষ আদম জীবন্ত প্রাণী হলেন, আর শেষ আদম জীবনদানকারী আত্মা হলেন। কিন্তু যা অসাধারণ তা প্রথম নয়, বরং যা সাধারণ তাই প্রথম, তারপরে অসাধারণ। প্রথম মানুষ মাটি থেকে এসেছিল, সে মাটিরই তৈরি, কিন্তু দ্বিতীয় মানুষ স্বর্গ থেকে এসেছিলেন। পৃথিবীর মানুষেরা সেই মাটির তৈরি মানুষের মতো, আর যারা স্বর্গে যাবে তারা সেই স্বর্গের মানুষের মতো। আমরা যেমন সেই মাটির মানুষের মতো হয়েছি, ঠিক তেমনই সেই স্বর্গের মানুষের মতো হব। ভাইয়েরা, আমি যা বলছি তা এই, মানুষ তার স্বাভাবিক দেহ নিয়ে ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারে না। যা নষ্ট হয়ে যাবে তেমন কিছুর অধিকারী হতে পারে না যা নষ্ট হবে না। আমি তোমাদের একটা গোপন সত্যের কথা বলছি, শোনো। আমরা সবাই যে মারা যাব তা নয়, কিন্তু এক মুহূর্তের মধ্যে চোখের পলকে শেষ সময়ের তুরির আওয়াজের সঙ্গে সঙ্গে আমরা সবাই বদলে যাব। সেই তুরি যখন বাজবে তখন মৃতেরা এমন অবস্থায় জীবিত হয়ে উঠবে যে তারা আর কখনো নষ্ট হবে না, আর আমরাও বদলে যাব। যা নষ্ট হয় তাকে কাপড়ের মতো করে এমন কিছু পরতে হবে যা কখনো নষ্ট হয় না, আর যা মরে যায় তাকে এমন কিছু পরতে হবে যা কখনো মরে না। যা নষ্ট হয় আর যা মরে যায় সেগুলো যখন ওইভাবে বদলে যাবে তখন পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হবে, মৃত্যু ধ্বংস হয়ে জয় এসেছে। মৃত্যু, তোমার জয় কোথায়? মৃত্যু, তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, আর পাপের শক্তি মসির আইন কানুন। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমাদের জয় দান করেন। সেই জন্যই আমার প্রিয় ভাইয়েরা, শক্ত হয়ে দাঁড়াও, কোনো কিছুই যেন তোমাদের নড়াতে না পারে। সবসময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও, কারণ তোমরা জানো তার কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।
ষোড়শ অধ্যায়,
চাঁদা সম্বন্ধে। এবার আমি ঈশ্বরের লোকদের সাহায্যের জন্য চাঁদা তুলবার বিষয়ে বলছি। গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলোর লোকদের আমি যা করতে বলেছি তোমরাও সেই রকম করো। তোমরা প্রত্যেকে তোমাদের আয় অনুসারে সপ্তাহের প্রথম দিনে কিছু তুলে রেখে জমা করো, যেন আমি আসলে পর চাঁদা তুলতে না হয়। আমি যখন তোমাদের কাছে আসব তখন তোমাদের সেই দান জিরুসালামে নিয়ে যাবার জন্য তোমরা যাদের যোগ্য মনে করবে আমি চিঠি দিয়ে তাদের পাঠিয়ে দেব। যদি আমারও যাওয়া দরকার মনে করো তবে তারা আমার সঙ্গে যেতে পারবে।
শেষ কথা, মাকিদোনিয়া প্রদেশে আমি তোমাদের কাছে আসব, কারণ আমি মাকিদোনিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, কিংবা শীতকালটা তোমাদের সঙ্গেই কাটাব, যেন আমি যেখানেই যাই না কেন তোমরা আমার যাবার ব্যবস্থা করে দিতে পারো। যাবার পথে এখন আমি তোমাদের সঙ্গে দেখা করতে চাই না, কারণ আমি আশা করি প্রভুর অনুমতি হলে আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকব। পঞ্চাশ সপ্তমী পর্ব পর্যন্ত আমি ইফিসেই থাকব, কারণ যে কাজে প্রচুর ফল পাওয়া যায় সেরকম কাজের জন্য একটা মস্ত বড় সুযোগ আমার সামনে এসেছে। অবশ্য অনেকে এতে বাধাও দিচ্ছে। তিমোথিও যদি আসেন তবে দেখো যেন তিনি তোমাদের মধ্যে নির্ভয়ে থাকতে পারেন, কারণ আমি যেমন প্রভুর কাজ করছি তিনিও তেমনই করছেন। এই জন্য কেউ যেন তাকে তুচ্ছ না করে। তোমরা তাকে শান্তিতে পাঠিয়ে দিও, যেন তিনি আমার কাছে আসতে পারেন। তিনি ভাইদের সঙ্গে আসবেন বলে আমি অপেক্ষা করে আছি। এবার ভাই আপল্লোর সম্বন্ধে বলছি, আমি তাকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান, কিন্তু এখন তিনি কোনোমতেই যেতে চাইলেন না, পরে সুযোগ পেলেই তিনি যাবেন। তোমরা সতর্ক থাকো, বিশ্বাসে স্থির থাকো, সাহসী ও বলবান হও। তোমরা যা কিছু করো না কেন ভালোবাসার মনোভাব নিয়েই করো। ভাইয়েরা, তোমরা তো জানো স্তিফানের পরিবারের লোকেরাই আখায়া প্রদেশের প্রথম বিশ্বাসী। ঈশ্বরের লোকদের সেবা করবার জন্য তারা নিজেদের উৎসর্গ করেছেন, সেই জন্য এরকম লোকদের অধীনতা স্বীকার করতে আমি তোমাদের অনুরোধ করছি। আর অন্য যারা এই কাজে যোগ দিয়ে কঠিন পরিশ্রম করেন তাদেরও অধীনতা স্বীকার করো। স্তিফান, ফাত্তুনাত আর আখাইক এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি, কারণ তোমরা না থাকার অভাব তারাই পূরণ করেছেন। তারা আমার আর তোমাদের অন্তরে উৎসাহ এনেছেন। তোমরা এরকম লোকদের সম্মান করো। এশিয়ার মণ্ডলীগুলোর লোকেরা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছে। আকিলা, প্রিস্কিল্লা আর তাদের ঘরের মণ্ডলীর লোকেরা প্রভুর নামে অন্তরের সঙ্গে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সমস্ত ভাইয়েরাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ভালোবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ও। আমি পৌল আমার নিজের হাতে শুভেচ্ছার কথা লিখলাম। যদি কেউ প্রভুকে ভালো না বাসে তবে তার উপর অভিশাপ পড়ুক। আমাদের প্রভু আসুন। প্রভু যীশুর আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকুক। তোমাদের সকলের জন্যই আমার খ্রিস্টীয় ভালোবাসা রইল।